You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আমরা তোমাদের ভুলিনি, আমরা তোমাদের ভুলব না। আমার শুধু হারাবার ব্যথা, একান্তে নিভৃতে বসে ভাবছি তোমাদের কথা। সেই মুহূর্তের বিস্ময়, ভীতি এবং উৎকণ্ঠার ভরা দুটি চোখ, সবার চোখে মুখে অনিশ্চয়তার কিছু মুহূর্ত, তারপর অদৃষ্ট মেনে নিয়ে দেশের গর্বে বাড়িয়ে দেওয়া তোমাদের বুক। আজ আমার বুকে সেই গর্ব ভরা ব্যথা, একান্তে নিভৃতে বসে ভাবছি আজ শুধু তোমাদের কথা। 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ আমাদের সবার মন ভীষণভাবে ভারাক্রান্ত, বেদনাতুর, শোকস্তব্ধ। কাল রাত্রির 12টা থেকেই মনে হচ্ছিল, কেন জানি না, যে সমস্ত মানুষ, যে সমস্ত শহীদরা আজকের দিনে এবং এই এই হত্যাকাণ্ডে প্রাণ দিয়েছেন, যারা পরের দিন সেই সূর্যের আলোটা দেখতে পাবেন না, জানতেনও না, সেই ব্যথাতুর মনটা যখন আমাদের ভেতরে আমরা লালন করছি গোটা জীবন ধরে, যারা এই এই শোকস্তব্ধটা, এই এই শোকের শোকটা ভুলতে পারেননি, তাদের কথা মাথায় রেখে বারবার কেন জানি না মনে হয়েছে চোখের জলটা বোধহয় আজকের জন্য শুধুমাত্র চোখের জল বা হাপুস নয়নে কান্নাটাই বোধহয় সবটুকু নয়, ভেতরে আরও আরও অনেক জমানো ব্যথা রয়ে গেছে। তবে সূর্য ওঠে, পাখি ডাকে, রোজগার মতো জীবন চালাতে হয় আমাদের, কারণ সেটাই করতে হয়, সেটাই করে এসেছি, প্রত্যেককেই সেটা করতে হয়। সেটা মাথায় রেখেই আমাদের প্রতিদিনের নিত্যদিনের চলাফেরা, যাওয়া আসা, জীবন কাটানো, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, সন্তান সন্ততিদের বড় করা। ব্রিসবেন বাংলা রেডিও আজকে বলবো, আমাদের এটা একদিকে শোকের দিন, যেমন ঠিক তেমনি আমরা যারা প্রবাসে জীবন কাটাই তাদের কাছে এমন একটি দিন যে প্রবাসে বসে আমরা তাদেরকে স্মরণ করতে পারছি, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি, এবং স্টুডিওতে আমরা এসেছি এমন একজন মানুষকে নিয়ে, এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে, যার কাছ থেকে হয়তো আমরা খানিকটা ইতিহাসের ছোঁয়া পাব, সেই সমস্ত কথা আমরা জানব, সেই সমস্ত নৃশংস কথা, পাশবিক অত্যাচারের কথা। তিনি গোটা জীবন ধরে যে জীবন তরিটা দিয়ে দিয়ে এগিয়েছেন, বড় হয়েছেন, তার পেশাগত জীবন শুরু করেছেন, সেই সমস্তটাই জানব, এবং ভেতরে যেটা যে মনটাকে লালন করেছেন সেটাও আমরা জানব। সেই সমস্তটুকুকে নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠান ব্রিসবেন বাংলা রেডিও 98.1 FM এ শহীদ বুদ্ধিজীবী দিবসের বিশেষ অনুষ্ঠান। আমার সঙ্গে রয়েছে স্টুডিওতে অবনী মাহবুব এবং আমি স্বাগতা। প্যানেলে পরিচয় করিয়ে দিয়ে আমার সঙ্গে রয়েছেন শাহেদ সাদরুদ্দিন ভাই, যাকে আপনারা অনেকেই চেনেন। আজকে আমরা আরও তার কাছ থেকে জানব এবং তার সঙ্গে একটু আলাপচারিতার মধ্যে দিয়ে তার জীবন্তরিচার খোঁজ নেব। অবনীর কাছে আমি চলে যাব। অবনী আপনাদের সঙ্গে আরো ভালো করে ওনার পরিচয় করিয়ে দেবেন এবং আমরা শুনব তাঁর কথা। আমরা প্রথমে শহীদ বুদ্ধিজীবী দিবসে ব্রিসবেন বাংলা রেডিও, গোটা রেডিও পরিবারের তরফ থেকে, আমার তরফ থেকে, আমাদের কনভেনার রয়েছেন সুজন ভাই, সবার তরফ থেকে তাঁকে বিশেষ কি বলবো, আমন্ত্রণ জানাচ্ছি, একটা ফর্মাল আমন্ত্রণ জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি, অবনী তোমার কাছে চলে যাব।
ধন্যবাদ স্বাগতা দি। আমি শুরু করছি ধন্যবাদ জানিয়ে শাহেদ ভাইকে স্টুডিওতে আসার জন্য, আমাদের জন্য সময় বের করার জন্য। শাহেদ ভাই সম্পর্কে আমি আসলে কিছু না বলে আমি শাহেদ ভাইকে বলবো যে উনি ওনার ভাষায় বলুন উনি আসলে কে, ওনাকে আমরা আসলে কেন আজকে আমন্ত্রণ জানিয়েছি। আমার মনে হয় শাহেদ ভাই থেকে শুনলে এটা বেশি ভালো হবে। তো শাহেদ ভাই, আপনি আমাদেরকে কিছু বলুন।
ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ বিজনেস বাংলা রেডিওকে আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমার পরিচয় বিশেষ করে আজকের দিনে, আমি 1971-এর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন শহীদের সন্তান। আমার বাবার নাম শহীদ মহিউদ্দিন হায়দার। তো বাবা 1971-এর 15ই আগস্ট উনি শহীদ হয়েছিলেন বাংলাদেশের রংপুর এলাকায়। তো আমি আসলে একটু বড় করে বলি যে আমার ওই সময়টাতে আমাদের পরিবারের সদস্যদের বয়স কিরকম ছিল, আমি কেমন ছিলাম। তো আমার তখন বয়স 1.5 বছর, আমার ছোট ভাইটার বয়স তখন 3 মাস, আমার মার বয়স তখন 22 বছর। তো এরকম একটা অবস্থার আমার বাবা আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে চলে যান। এবং 1971-এর যে নৃশংস মুক্তিযুদ্ধ, সেটা আমাদেরকে একটি অন্যরকম অভিজ্ঞতায় নিয়ে যায়। এই হল সার সংক্ষেপ একেবারেই, কিন্তু ঘটনা তো আসলে আরো অনেক বড়। আমাদের সারা জীবনে মুক্তিযুদ্ধের এই যে ঘটনার যে প্রভাব, সেটা থেকে গেছে। এবং সত্যি কথা বলতে আমরা হয়তো বা আমৃত্যু এই অভিজ্ঞতাটা নিয়েই থাকবো,
সেটাই যেটা কখনোই ভুলবার নয়,
না কোনোভাবেই ভুলবার নয়,
সারা জীবন যেটা মনের মধ্যে থেকে যায় এবং নিঃশ্বাসে প্রশ্বাসে সেটা থেকে যায়। শুধু আজকের দিন নয়, আমার মনে হয় আজকের দিনটা আমরা সেইভাবে হয়তো প্রবাসে বসে বা বাংলাদেশে এই দিনটাকে আমরা সেইভাবে পালন করে থাকি,
কিন্তু শহীদ পরিবারের জন্য এই দিনটি শুধু একটা দিন নয়,
এটা প্রতিদিন
প্রতিদিন অনুভব করে যাচ্ছে। আচ্ছা শাহেদ ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনার বাবাকে কেন টার্গেট করা হলো, আপনি যদি একটু বলতেন আমাদেরকে এই ব্যাপারে।
অবশ্যই, আমার বাবাকে হত্যা যে কারণগুলো আমি বড় হয়ে জানার চেষ্টা করেছি, কারণ আসলে সত্যি কথা বলতে আমার মা খুব শক্ত মনের একজন মানুষ বরাবর। এবং আমি এখানে বসিয়ে বলছি যে আমার মাকে আমি আমার জীবনে খুব কম কাঁদতে দেখেছি। আমার মনে হয় যে 1971 আমার মাকে এতটাই কঠিন করে ফেলতে সক্ষম হয়েছে। এবং এটা খুব সত্যি কথা, আমি আমার মার কাছ থেকে মুক্তিযুদ্ধের কথা খুব বেশি শুনিনি। আমি শুনেছি অন্য কোন সোর্সে, এবং আমার মাকে জিজ্ঞেস করবার পর আমি জানতে পেরেছি। এবং আমার বাবার সম্পর্কে কিছু লেখালেখি পরবর্তীতে বড় হয়ে পড়েছে। তো এই সমস্ত বিষয় থেকে আমার জানার সুযোগ হয়েছে বাবাকে কেন হত্যা করা হয়েছিল। এবং আমি মনে করতে পারি, আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র ছিলাম, অর্থাৎ আমার যখন 18-19 বয়স, সেই সময় আমি আমার বাবার খুনিকে আমি খুঁজতাম, কিভাবে মানে কে মারল। শুধু পাক সেনারে আমার বাবা হত্যাকাণ্ডে জড়িত ছিল না, বাঙালি জড়িত ছিল। কিন্তু স্বভাবতই সেই সময় তরুণ বয়সে আমার মা চাননি আমাকে এই মেসেজটা দিতে, তো আমি পাইনি। যাই হোক, পরবর্তীতে আমরা জানার সুযোগ পাই যে কিভাবে আমার বাবাকে মেরে ফেলা হয়েছিল। তো আমরা আসলে বাস করতাম সেই সময় রংপুরে, রংপুর শহরের ইঞ্জিনিয়ার পাড়াতে। আমার আব্বা কাজ করতেন রংপুর বেতার কেন্দ্রে, উনি ছিলেন রংপুর বেতারের প্রোগ্রাম অর্গানাইজার। তো রবিবার ছিল 15ই আগস্ট 1971, ছুটির দিন, সে সময় ছুটির দিন ছিল রবিবারে। তো আব্বা বা বাবা আমার আসলে কি ডাকতাম জানি না, তো
তখন ছোট ছিলেন,
আমি তো ডাকার সুযোগই পাইনি। তো সে সময় সকালে উঠে বাবা আর মাকে বলেন যে তাড়াতাড়ি নাস্তা দিও, আমাকে অফিস যেতে হবে। তো আম্মা জিজ্ঞাসা করেন যে আজকে তো ছুটির দিন, আজকে অফিস? তখন বাবা উত্তরে বলেন যে আমাকে যেতে হবে কিছুক্ষণের জন্য, কারণ আসলে ইকরাম ভাই উনি আমাকে ওনার গত রাতে চাবি দিয়েছেন, টেপ লাইব্রেরির চাবি, কারণ বিকেলে কিছু অন ইয়ারের প্রোগ্রাম যাবে যেগুলো টেপ আমার কাছে আছে, তো তখন সেটা দিয়ে আসার জন্যই যেতে হবে। তো উনি তারপরে সকাল 10:30 বাজারের ফর্দ নিয়ে আমার কাছ থেকে উনি বেরিয়ে যান, অফিসের গাড়ি আসে, এবং সেটাই শেষ বিদায় ছিল। বেরিয়ে যান এবং আমরা নর্মালি জানি যে বেতার কেন্দ্রগুলোতে বা টেলিভিশন স্টেশনে যে কোনো লোক ঢোকার সময় একটা চেক হয়, তল্লাশি হয়, সেটা ব্যক্তি তল্লাশি, গাড়ি তল্লাশি। তো আব্বা যখন গাড়িতে করে নামেন ওনার অফিসে, তো আব্বার সাথে মাইক্রোতে আরো একজন রেডিও ইঞ্জিনিয়ার ছিলেন, ড্রাইভার তো ছিলই, আরো দু একজন ছিলেন পসিবলি, আমি শিওর না। তো ওই সময় হঠাৎ একজন অবাঙালি লোক, তার নাম ছিল তুতলি, সে তখন কিছুটা অভদ্রভাবেই আব্বাকে সরিয়ে দিয়ে গাড়িতে ওঠার চেষ্টা করে। আব্বা তখন খুব ভদ্রভাবেই তাকে এটা বলেন যে আমি আগে নামি, তারপর আপনি উঠুন। তো ওটা ছিল অগস্ট মাস, বাংলাদেশের গরমকাল, বেশ গরম, কিন্তু ওই তুতলি উনি কিন্তু গায়ে চাদর গাড়িয়েছিল এবং চাদরের তল থেকে খুব তাড়াতাড়ি একটি হাত বোমা আব্বার গাড়ির সিটে ঢুকিয়ে দেয় এবং উনি চিৎকার করে বলতে থাকে যে পাশেনাদেরকে যে দেখো এই জন্যই গাড়ি চেক করতে দিতে চায়নি, এরা হাত বোমা নিয়ে এসছে, এরা রেডিও স্টেশন ধ্বংস করে দিতে চায়। তা তখন এই ঘটনার আকস্মিকতায় আব্বা এবং অন্যান্যরা হতভম্ব হয়ে যান এবং তারা এতটাই হতভম্ব হন যে তারা কি বলবেন বুঝতে পারছিলেন না এবং কোন রকম তথ্য প্রমাণের ধার না ধার করেই আপনার ওই পাশেনারা তখন তাদেরকে রংপুর ক্যান্টনমেন্টে পাঠিয়ে দেয়। রংপুর ক্যান্টনমেন্টে পাঠানোর পরে সেখানে যেটা আমরা পরবর্তীতে খবর পেয়েছিলাম যে ব্যাপক নির্যাতন চলে এবং আব্বার যে আমি একটু আগে বললাম রেডিও ইঞ্জিনিয়ার রিয়াজুল হক সাহেব যিনি পরবর্তীতে জীবিত ছিলেন তার কাছ থেকে শুনেছি যে পাশের রুমে মানে আব্বাকে নৃশংসভাবে মারার আওয়াজ পাচ্ছিলেন এবং ওনার অত্যন্ত জোরে জোরে চিৎকার শুনতে পাচ্ছিলেন। এক সময় উনি দেখেন যে কোন চিৎকার আর শোনা যাচ্ছে না,
সেটা ওই দিনেরই,
সেই দিনেই। তো এদিকে আপনার দুপুর গড়িয়ে যাচ্ছে কিন্তু আব্বা তো বাসায় ফিরছেন না, ওনার 12:30-1টার দিকে বাসায় ফেরার কথা ছিল। তো আম্মা ন্যাচারালি অফিসে ফোন করেন কিন্তু অফিস থেকে স্পষ্ট করে কিছু বলা হয় না। যখন বলা হয় না তারপরে উনি চেষ্টা করেন আপনার যে বাড়িওয়ালা তার সঙ্গে কথা বলার, সে বাড়িওয়ালা ওরা উর্দুভাষী ছিল কিন্তু খুব ভালো ছিল ওরা, তো ওরা আম্মাকে অনেক সহযোগিতা করে, আমাদের সহযোগিতা করে, তো ওরাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। তো মেসেজটা এরকম আসে লাস্টলি যে রাত 12:00 সময় পাকিস্তান আর্মির লোকজন বাবাকে বাসায় পৌঁছে দেবে। রাত 12:00 বেজে যায় কিন্তু আব্বা ফিরে আসেন না, তারপরে উৎকণ্ঠা আরো বেড়ে যায়। তো রাতটা কোনোভাবে পার হয়, পরদিন সকালবেলা 8:00 দিকে দুইজন পাক সেনা তারা তাদের ড্রেস পরেই আমাদের বাসায় আসে এবং এসে আমার আম্মাকে বলে যে মহিউদ্দিন হায়দার সাহেবের একটা ছবি দেখাও। তো আমার আম্মা তখন অনেকটা বুঝে ফেলে কারণ এই ধরনের ঘটনা তখন ঘটছিল আসলে রংপুরে ঠিক না, সারা বাংলাদেশেই। তো আব্বা তখন আম্মা তখন বুঝে ফেলেন যে আসলে এই দুইজন হয়তোবা আমার বাবাকে হত্যা করে এসে ওরা চাচ্ছে নিশ্চিত হতে যে ওরা ঠিক লোককে হত্যা করেছে কিনা, মানে ওদের অ্যাসাইনমেন্টটা সাকসেসফুল হয়েছে কিনা। যাই হোক, তারপরে আম্মা ছবি দেখায় এবং ওরা দুইজনের দিকে ওরা দৃষ্টি বিনিময় করে এবং আমার আম্মা তখন 100% নিশ্চিত হয়ে যান যে আমার বাবা আর পৃথিবীতে নেই। ইতিমধ্যে রংপুর শহরে কিন্তু একটা রিউমার বা গুজব বলবো না, এই খবরটা ছড়িয়ে যায় যে একজন রেডিও অফিসার নিহত হয়েছে, পাশেনারা তাকে হত্যা করেছে। তখন আমরা আমার মা জানেন না, আমার মা তখন বাসায়, পরবর্তীতে তিনি জানতে পারেন এবং আরও জানা যায় যে রংপুর শহর থেকে প্রায় 26 কিলোমিটার পশ্চিমে একটি চিনিকল, শ্যামপুর চিনিকল, সেখানে তাকে রাত্রেবেলা একটি পিক আপ ভ্যানে করে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় এবং রাত্রে মাটি জমা দেওয়া হয়।
আচ্ছা, আপনারা ঠিক একদম মানে ঠিক জানেন না যে?
না, আমরা নিশ্চিত হই স্বাধীনতার পরে, কারণ ওই চিনিকলে 1969 সালে আমার বড় চাচা জেনারেল ম্যানেজার ছিলেন, তখন আমার আব্বা বেড়াতে যেতেন চাচার বাসাতে 1969 সালের দিকে, 69-68। তা যাই হোক, যখন পাক সেনারা প্রতিদিনই লাশ ফেলতে আসত ওই বধ্যভূমিতে, কিন্তু ওই দিন লাশটা ওরা খুব নীরবে, যে গাড়ির যে আওয়াজটা যেভাবে হর্ন দিয়ে আসে সেরকম ভাবে আসেনি, খুব চুপচাপ আসে যে কোনো কারণেই হোক। তো যারা ওই যে চিনিকলের লোকজন, কর্মচারী বা অন্যান্য, এদের সবারই কিন্তু সন্দেহ হয়। তারপর তারা গিয়ে ওই রাতেই পাক সেনারা চলে গেলে ওরা লাশটা খোলে, বস্তাবন্দি লাশ খোলে, খুলে দেখে যে আমার বাবাকে, এবং তারা চিনতে পারে যে আগে যে জেনারেল ম্যানেজার ছিল মিলের তার ছোট ভাই, চিনতে পারে। এবং স্বাধীনতার পরে আমরা যখন আব্বার লাশ, কবর জানি না কোথায় লাশ কোথায় কি, তখন আমরা খবর পাই চিনিকলের যে তৎকালীন আপনার ম্যানেজার ছিলেন, মেডিকেল অফিসার ছিলেন, তারা খবর দেন যে এরকম একজন লাশ পাওয়া গেছে, এবং আমরা ধারণা করি উনি হচ্ছেন তিনি, তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তো এভাবেই আমরা জানতে পারি আমার বাবার কবর কোথায় হয়। এবং খুব ভালো কথা যে ওই দিন গ্রামবাসীরা আমার বাবাকে যে ধর্মীয় কায়দায় গোসল করিয়ে দাফন করা, এই কাজটি তারা অত্যন্ত যত্নের সাথে করেছিলেন।
শ্রোতা বন্ধু, আপনারা শুনলেন যে জেনারেশংস হত্যাকাণ্ড, আমরা নিশ্চয়ই শুনব আরো কথা ওনার কাছ থেকে। আমরা একটি গান এখন শুনে নেব, ধনধান্যে পুষ্পে ভরা, তারপর নিশ্চয়ই ফিরে আসছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন ব্রিসবেন বাংলা রেডিও 98.1 FM।
মধুকে এমন দেশ
শুনলাম অবনী মাহবুবের কণ্ঠে একটি গান। ফিরে যাব আবার শাহেদ সাজরুদ্দিন ভাইয়ের কাছে, শুনবো সেই মর্মান্তিক ঘটনা।
আচ্ছা শাহেদ ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম যে কি কারণে হত্যা করা হলো আপনার বাবাকে?
আচ্ছা, আমি সেই আসলে যে তিনটি কারণ আমার কাছে মনে হয়েছে বরাবর। প্রথম কারণটি হচ্ছে যে বলা দরকার যে রংপুরে আসলে কিন্তু ১৯৭১ প্রায় পুরোটা সময় জুড়েই রংপুরে সেই অর্থে কোনো যুদ্ধ হয়নি, রংপুর শহর বা তার আশেপাশে। কারণ রংপুরটা অকুপাইড ছিল পাকিস্তানি আর্মি দিয়ে, এবং যারা যুদ্ধ করতে গিয়েছিলেন রংপুর শহরের তরুণ যুবক যারা, তারা বাইরে গিয়ে যুদ্ধ করেন। কারণ রংপুর পাকিস্তানিদের দখলেই ছিল, একদম শেষের দিকে গিয়ে মুক্তিযোদ্ধারা দখল নেয়। তো সেই প্রেক্ষিতে যে সমস্ত মুক্তিযোদ্ধারা, তরুণ যোদ্ধারা আপনার বাইরে ছিল, রংপুরের বাইরে, তাদের সঙ্গে আমার বাবার যোগাযোগ ছিল। এই খবরটি যারা ছদ্মবেশি রাজাকার বা মুক্তিযুদ্ধ বিরোধী রেডিওর বাইরে এবং ভেতরে তারা আসলে জেনে যায় একটা পর্যায়ে, যখন জুন মাস, জুন জুলাইয়ের দিকে জেনে যায়, এবং সেটি আমার আব্বার জন্য একটি কাল হয়ে দাঁড়ায়। এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে ১৪ই আগস্ট, আমি একটু আগেই বলেছি যে আমার বাবা কাজ করতেন অনুষ্ঠান সংগঠক হিসেবে। তো সেক্ষেত্রে ১৪ই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস ছিল, এবং ওনার উপরে একটা ইনস্ট্রাকশন ছিল যে এই দিবসের যে তাৎপর্য এটাকে তুলে ধরে একটা প্রোগ্রাম করা। তো যেহেতু আব্বা সরকারি কর্মকর্তা ছিলেন, উনি সরাসরি এটাকে নাকচ করতে পারেন না, না করব না এটা বলতে পারেন না চাকরির কারণেই, তো উনি সেটা বলেন উনি। কিন্তু তিনি যেটা করেছিলেন, তিনি টেকনিক্যালি এড়িয়ে গিয়েছিলেন। এই এড়িয়ে যাওয়ার বিষয়টি ওদের চোখ এড়ায়নি, ওরা এটাকে খুব ভালোভাবে নেয়নি। সেটা ওখানে যারা পাক কন্টিনজেন্ট বা আর্মি ছিল তারা, এবং যারা একটাকে বললাম যারা ছদ্মবেশি রাজাকার ছিল তারা, এবং এটাও তার জন্য কারণ হয়ে দাঁড়ায়, মৃত্যুর হত্যার কারণ। আরেকটি কারণ হচ্ছে জুন মাসের দিকে রংপুর রেডিওতে একটা যে মান্থলি মিটিং হয় যারা হ্যান্ড অফিসার তাদেরকে, সেই মিটিংয়ে একটা খুব খারাপ সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হয়েছিল। চেষ্টাটা হচ্ছে এরকম যে আমরা জানি রেডিওতে অনেক ঘোষিকা থাকেন, সংবাদ পাঠিকা থাকেন, সঙ্গীত শিল্পী থাকেন, মেয়ে শিল্পী যারা, তাদের নর্মালি কিন্তু ওই সময়ের প্রেক্ষিতে, বিশেষ করে যুদ্ধাবস্থা বা জরুরি সময়, সেই সময়ে কি হতো, দিনের বেলাতেই এই কাজগুলো সারা হতো, রেকর্ডিং এর কাজটা বা লাইভ প্রোগ্রামের কাজটা। কিন্তু যেটা হলো, ওই সময়ে একটা মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে রাতের বেলাতেও মেয়েদের সেই সমস্ত প্রোগ্রামে আসতে হবে যেখানে রেকর্ডিং হবে বা লাইভ যাবে। তো আমার আব্বা সহ কয়েকজন কিছু মানুষ ওখানে মিটিংয়ে তারা অত্যন্ত ভোকাল ছিলেন, তারা বলেছিলেন যে এটা নর্মালি হয় না, সেখানে আজকের এই ধরনের অবস্থায় কিভাবে হয়। তো এই লজিক থেকে তারা এটা করতে দেননি, তারা এটা পাশ করতে দেননি, এবং এটা ওই যে পাক সেনা যাদের ব্যাড ইন্টেনশন ছিল তাদের এবং ওই সমস্ত বাঙালি যে কুলাঙ্গার বলবো আমি তাদের খুব খারাপ লাগে, তারা এটা মানতে পারেনি। তো তাদের এই যে ফেলারিটি সবকিছু মিলে এই তিনটি কারণের একটা আমি মনে করি কম্প্যাক্ট হচ্ছে বাবার হত্যাকাণ্ড।
আচ্ছা, আপনার আপনি শুরুতেই বলেছিলেন যে আপনার মায়ের বয়স অনেক কম ছিল, তো এত কম বয়সে বিধবা হয়েছেন, আপনার তো আরেক ভাইও ছিলেন।
হ্যাঁ
জি। তো আপনাদের তারপরে জীবনযাত্রাটা কত কঠিন ছিল?
আসলে খুবই কঠিন ছিল। বাংলাদেশের অগণিত শহীদ পরিবারের মতো আমাদেরও যুদ্ধ পরবর্তী যে জীবন, আমি বলবো যে দুই ধরনের এক বিষয় ছিল, একটি ছিল মানসিক শূন্যতা আর একটি ছিল অর্থনৈতিক কষ্ট। এই দুইটির যে যোগফল সেটা আসলে আমাদের জীবনের জন্য খুব কষ্টকর ছিল। এবং আমি শুধু এই মুহূর্তে স্টুডিওতে বসে একটা কথা বলতে পারি, আমার সিটি থেকে বলবো না, আমার সোনা থেকে বলবো, সেটি হচ্ছে তখন তো দেশের পরিস্থিতিটা এরকম ছিল, যুদ্ধ বিধ্বস্ত দেশ, সর্বত্রই একটা হাহাকার। তো সেই সব সময়ে আপনার আমি শুনেছি যে 10 টাকার একটা ছেঁড়া নোট, এই নোটটা 10 টাকা তখন অনেক মূল্য ছিল অবশ্য, তা সেই ছেঁড়া নোটটা নিয়ে, এটা তো দোকানে চলবে না, তো আমার আম্মাকে আজিমপুর থেকে, ঢাকার আজিমপুর থেকে আপনার যে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক সেখানে যেতে হয়েছিল হেঁটে, কারণ আসলে টাকাটা জাস্ট পরিবর্তন করার জন্য, নতুন টাকা পাওয়ার জন্য। তো আমি এই একটা ছোট্ট ঘটনা দিয়ে বুঝতে পারি যে আসলে কতটা কষ্ট ছিল। তো এটাই আর কি।
আচ্ছা, আপনি আপনার মায়ের থেকে কতটুকু শুনেছেন, বা এই যে আপনার বাবা শহীদ হলো, এত ত্যাগ স্বীকার করলেন আপনারা, এই আপনার পরবর্তী জীবনে এর প্রভাব কেমন ছিল? মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা।
হ্যাঁ, পরবর্তী জীবনের প্রভাব তো অবশ্যই ছিল, কারণ আসলে আমরা যখন বড় হচ্ছিলাম, এবং এ কথা বলতে তো কোনো দ্বিধা নেই যে 1975 পট পরিবর্তনের পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেবার একটা চেষ্টা করা হচ্ছিল, এবং এটা অনেকদিন ধরেই চলে,
সব রাজাকারদেরকে
মাফ করে দেয়া, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন, এবং মনে হচ্ছিল যে এই দেশটা আসলে কাদের রক্তে স্বাধীন হয়েছে আমরা এটা বুঝতে পারছিলাম না। তো এরকম ভাবে হতে হতে আমরা 1992 সালে আসি। 1992 সালে, যার কথা আজকে অত্যন্ত শ্রদ্ধাভরে আমি স্মরণ করব, শহীদ জননী জাহানারা ইমাম, তার নেতৃত্বে বাংলাদেশে যে ঘাতক রাজাকার আল বদর আল শামস, তাদের যে কুকীর্তি, এই কুকীর্তির যে বিচার তিনি দাবি তুলেছিলেন, সেই দাবির প্রতি আমাদের আমরা সম্মান জানিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, বিশেষ করে যারা শহীদ পরিবারের সদস্য এবং একই সাথে বাংলাদেশে অগণিত মুক্তিযোদ্ধা যারা পরিবার যাদের যারা মারা গেছেন অথবা বেঁচে আছেন। এবং আমাদের দাবি ছিল যে আমরা এই সমস্ত ঘাতকদের বিচার চাই। তো সেই প্রভাব আসলে প্রত্যেকের তো ব্যথা বেদনা আছে, সেই ব্যথা বেদনা থেকে, আর কমন একটা প্ল্যাটফর্ম থেকে আমরা যারা সরাসরি হারিয়েছি, এই হারানোর বেদনাটা অত্যন্ত ভিন্ন, এটা আসলে কোন ভাষায় প্রকাশ করা দুঃসহ। তো আমরা তখন এই দাবিটা তুলি। আমার মনে আছে 1992 সালে সরাদি উদ্যানে আমরা প্রতীকী গণ আদালত করেছিলাম, সেখানে আমরা ঘাতকদের ফাঁসির রায়ের কথা বলেছিলাম। তো এটা একটি প্রভাব, এবং সেই পথ ধরে আমরা জানি পরবর্তীতে ঘটনার প্রবাহ।
আমি জানি যে আপনি প্রজন্ম 71 নামে একটি সংগঠনের সাথে যুক্ত, আপনি ওদের কার্যক্রম বা ওদের ভূমিকা নিয়ে কিছু বলবেন?
অবশ্যই। প্রজন্ম 71 বেসিক্যালি 71-এর শহীদদের সন্তানদের সংগঠন, এটা দেশে বিদেশে কাজ করছে। তো আমরা যে খুব বেশি অ্যাক্টিভ একটি সংগঠন বলবো না, কারণ আসলে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নানাভাবে ব্যস্ত, তো যার ফলে আসলে ওইভাবে হয়নি। কিন্তু এটা ঠিক যে
92-এর সময়টা কিন্তু অনেক অ্যাক্টিভ ছিল,
ভীষণ অ্যাক্টিভ ছিল,
অনেক অ্যাক্টিভ ছিল আমার মনে আছে সেই সময়টা,
ভীষণ অ্যাক্টিভ। এবং আমাদের একটি পোস্টার ছিল, দুটি পোস্টার ছিল মনে আছে, দেশে বিদেশে বিদেশে অনেক বিক্রি হয়েছিল পোস্টারটি, এবং আমরা অনেক সেমিনার সিম্পোজিয়াম করেছিলাম। এবং পরবর্তীতে আমরা খেয়াল করি এই সমস্ত প্রভাব থেকেই কিন্তু বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ জাদুঘর ইত্যাদি কনসেপ্ট বা ইত্যাদি
রায়েরবাজার বদ্ধভূমি তেজি স্মৃতিসৌধ, এটা গড়ার পিছনেও কিন্তু আপনাদের ভূমিকা ছিল।
অবশ্যই অবশ্যই, কারণ আমরা একটা সময় তো কোন, এটা সত্যি কথা, আমরা কোথায় ফুল দেব, আমরা কোথায় যাব, একটা জায়গা। তো এই এই কথাগুলো আমরা সেই সময়কার সরকার বা পরবর্তীতে সে সরকার এসেছে তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমরা এই দিনগুলোকে স্মরণ করতে পারি এবং বাংলাদেশের যারা এই যে শ্রেষ্ঠ সন্তান পাকিস্তান আর্মি যাদেরকে দেশ স্বাধীনের আগে শেষ করে ফেললো জাতির মেধাগুলোকে হত্যার পরিকল্পনা থেকে, তো তাদেরকে আমরা স্মরণ করতে চাই। তো এরকম একটা মানে নিবেদন থেকে আবেদন থেকেই কিন্তু পরবর্তীতে রায়ের বাজার বধ্যভূমিতে আমরা দেখলাম স্মৃতিসৌধ হয়েছে, সেখানে প্রজন্ম একাত্তরের ভূমিকা অবশ্যই ছিল।
জি জি ঠিক। তো আমাকে একটু বলেন যে শহীদ পরিবারের সদস্য হিসাবে আপনার কি মনে হয় এই যে এত ত্যাগ, লাখো লাখো শহীদ ছিল, শহীদ বুদ্ধিজীবী সব শহীদের কথাই বলছে, এদের এত ত্যাগের বিনিময়ে আমরা দেশ পেলাম, তাদেরকে আমরা আসলে কিভাবে মূল্যায়ন করেছি?
আসলে শহীদদের যে মূল্যায়ন, আমি কিন্তু পার্সোনালি মানে আমরা জানি যে শহীদদেরকে অনেকভাবে পরিবারগুলোকে নানা সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, হয়তো সব পরিবার পাননি আমি নিশ্চিত, কিন্তু চেষ্টা ছিল। তো এটা এক ধরনের অবশ্যই ভালো উদ্যোগ, কিন্তু আমি মূল্যায়নটা করি অন্যভাবে যে আসলে বাংলাদেশটা কিভাবে ছিল বা কিভাবে কি অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। যদি দেশটা ভালো চলে তাহলে মনে হয় শহীদদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের মূল্যায়নটা ঠিক হয়। তো আমার যেটা মনে হয় যে আমাদের একটি পোস্টার ছিল প্রজন্ম একাত্তরের, তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ, এটি কবি আসরাত চৌধুরীর একটি কবিতার পঙ্ক্তি। তো এই দুটি কথা দুটি লাইনের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু প্রকাশিত হচ্ছে। তো এখন যদি প্রশ্ন করি যে আসলে আমরা যে স্বাধীন হলাম আজকে 45 বছর, এই দীর্ঘ পথ পরিক্রমায় আমাদের কি অর্জন, সত্যি কথা বলতে গেলে আমাদের অনেক বড় বড় অর্জন আছে যদি আমি তাকাই। সেই অর্জনের মধ্যে যদি আমি বলি যে আমরা আজকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা জিডিপিতে আমাদের অত্যন্ত ভালো অবস্থা, আমাদের ফরেন রেমিটেন্সের যে ভান্ডার সেটা অত্যন্ত উজ্জ্বল শক্ত, তারপরে আমাদের যদি বলি আজকে শিশু মৃত্যুর হার আমরা অনেক কমিয়ে ফেলেছি, আমরা পোলিওকে জয় করেছি, আমরা নারীর ক্ষমতায়নে যথেষ্ট কাজ করতে পেরেছি, যদি পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকাই আমরা অনেক সেই তুলনায় এগিয়ে আছি। কিন্তু আবার যদি বলি কোথায় কোথায় পিছিয়ে আছি, সেক্ষেত্রেও কিন্তু আমরা অনেক বিষয়ে নানাভাবে পিছিয়ে আছি। এখনো আমাদের দেশে আমরা দেখি যে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী মানুষদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন চলছে। এটি আসলে মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ যেটার স্বপ্ন আমাদের শহীদেরা দেখেছিলেন তার সঙ্গে যায় না। তো এটি আর কি আমার বক্তব্য যে অনেক কিছুই ব্যর্থতা আছে কিন্তু তারপরও আমাদের সফলতার যে ভীষণ বড় তালিকা সেটাকে অস্বীকার করবার কোন শক্তি আমাদের নেই।
শাহিদ ভাইয়ের কথা ধরেই যে আপনি দেশের কথা বললেন, মাটির কথা বললেন, সেই জন্য আমরা একটি মাটির গান শুনিও আমার দেশের মাটি অবনীশ কণ্ঠে।
আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা, তোমাদের বিশ্বময়ী তোমাদের বিশ্বময়ী আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পাড়ে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সঙ্গে
আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা, আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা।
আমার দেশের মাটি, মাটির কথা শুনছিলাম, শুনবো আরো কিছু কথা শাহিদ ভাইয়ের কাছ থেকে।
আচ্ছা, আমরা মুক্তিযুদ্ধে পরে আমাদের সবচেয়ে বড় অর্জনের কথা বলছিলাম। আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। অনেক দেরিতে হলেও এটা শুরু হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত বলেন।
অনেক দেরিতে হলেও যুদ্ধাপরাধীদের বিচার যে আমরা বাংলাদেশের মাটিতে করতে পারছি, এটাই আমাদের একটা অন্যতম সফলতা। এবং সেই ক্ষেত্রে আমি একটু আগে বলেছিলাম শহীদ জননী জাহান ইমামের কথা, এবং আমি অত্যন্ত পরিষ্কারভাবে এখানে বলতে চাই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও, কারণ তার নির্বাচনী এজেন্ডা এটি ছিল 2008 সালে, এবং এটি বাস্তবায়ন হচ্ছে বাংলাদেশে। তবে একই সঙ্গে আর বলা দরকার যে বাংলাদেশে যে বিচার চলছে, এখনও আরো 600টি মামলা বাকি আছে। যদি যে স্পিডে এই মামলা চলছে, তাতে করে আমরা জানি না কতজন ঘাতকের বিচার করতে পারব। সেই জন্য আমাদের দাবি হচ্ছে যে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, এবং যত দ্রুত সম্ভব অত্যন্ত সুষ্ঠুভাবে এই বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আচ্ছা, এখন আপনার কাছে আর একটা প্রশ্ন, নতুন প্রজন্মকে আমরা কিভাবে মুক্তিযুদ্ধের চেতনায় লালন করতে পারি?
খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমি মনে করি, আমি গত পরশুদিনও দেখছিলাম বাংলাদেশের প্রথম আলোতে যে জাদুঘরে ওখানে একটি প্রোগ্রাম হচ্ছে, যারা আমাদের জীবিত মুক্তিযোদ্ধা আছেন তারা তাদের বীরত্বের কথা গল্পের মতো করে শিশু কিশোরদের বলছেন। এটি অত্যন্ত ভালো উদ্যোগ, এবং একই সঙ্গে এই ধরনের যে বিভিন্ন কুইজ প্রোগ্রাম মুক্তিযুদ্ধ সম্পর্কে, এবং আপনার যে পাঠ্যক্রমে এই সমস্ত বিষয়গুলোকে ভালোভাবে যুক্ত করা, এগুলো অত্যন্ত প্রয়োজন আছে। এবং আমি আরো মনে করি যে এই বিষয়গুলো নিয়ে যত বেশি আলোচনা হবে, সেমিনার সিম্পোজিয়াম হবে, ততই মঙ্গল, এবং এভাবেই আমরা শিশু কিশোরদের অনুপ্রাণিত করতে পারি।
খুবই ভালো উদ্যোগ, এই উদ্যোগকে নিশ্চয়ই সাধুবাদ জানানো উচিত।
অবশ্যই।
হ্যাঁ,
আচ্ছা, আমি আসলে আমাদের সময় শেষ হয়ে আসছে,
একটু সময় আছে এখনো। আমরা ওনার জীবনতরীর অনেকটা কথাই শুনলাম, শ্রোতা বন্ধুরা যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস যারা শুনছেন। আমার মনে হয় এই এই অভিজ্ঞতাটুকু এবং যা যা আমরা শুনলাম এটুকু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য আমরা পেলাম, যে তথ্য হয়তো আমাদের কাছে অজানা ছিল। সেই সমস্ত নৃশংস হত্যাকাণ্ড এবং শাহিদ ভাই যেভাবে জীবনতরী এগিয়ে নিয়ে এসেছেন এবং প্রবাস জীবন কাটাচ্ছেন, এবং তাঁর উত্তরসূরি নিশ্চয়ই আপনার ছেলেরাও সেই কথা শুনেছে বা অবশ্যই শুনেছে। আমরা নিশ্চয়ই আরো কিছু কথা শুনবো, কিন্তু তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের রয়েছে, সেই ঘোষণাটি শ্রোতা বন্ধু আপনাদের জন্য।
আচ্ছা, আমাদের এই ঘোষণা আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেনের পক্ষ থেকে দিচ্ছি। আগামী 17ই ডিসেম্বর বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন আয়োজন করছে বিজয় দিবস। তো আপনারা জানেন যে এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় অর্জন, এই যুদ্ধে বিজয়। এটা আমাদের সবচাইতে গৌরবের দিন বাঙালি হিসাবে, তাই আপনার এখন হলিডে সিজন চলছে জানি, অনেকে ছুটিতে যাবেন, কিন্তু যারা ব্রিসবেনে আছেন, গোল্ড কোস্টে আছেন, আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এই অনুষ্ঠানটা হবে ড্যারা সিমেন্টকো বোলস ক্লাবে, আর অনুষ্ঠানটা শুরু হচ্ছে 5:30 থেকে চলবে রাত 10:30 পর্যন্ত। আপনারা যে কোনো ভাবে অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চাইলে প্লিজ যোগাযোগ করুন ব্যাবের অর্গানাইজারদের সাথে, আর অবশ্যই সপরিবারে আসবেন, আমাদেরকে সাহায্য করতে, সহযোগিতা দিয়ে, যাতে করে অনুষ্ঠানটি সফল হয়। আশা করব সবাই আসবেন।
নিশ্চয়ই, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা অবনী তুমি করলে, কারণ বিজয় দিবস আজকে আমরা যে ঘটনাগুলো শুনছি, যে শোকস্তব্ধ দিন, এই এই এর পরে তো সূর্য ওঠে, যেমন আমি প্রথমে বলেছিলাম যে আমাদের নতুন সূর্যের আলো আমরা দেখি, ঠিক সেরকম ভাবেই যেভাবে বিজয় এসেছিল সেই বিজয় দিবস প্রতিপালন হবে এবং উদযাপিত হবে, সেই দিনটির সাক্ষী যাতে আমরা সবাই হতে পারি। প্রত্যেকে আসবেন, সবার জন্য আমন্ত্রণ রইল, এবং সপরিবারে আসবেন যেমন অবনী বলল। আমরা চলে যাব শাহিদ ভাইয়ের কাছে, জানতে চাইব আরো কিছু কথা।
শাহিদ ভাই, আপনি আর যদি কিছু বলতে চান, আমি কিছু জানাতে চান?
অবশ্যই, আমি দুটো কথাই বলি।
নিশ্চয়ই নিশ্চয়ই,
আজকের এই দিনে 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, তো আমরা জানি বাংলাদেশে প্রায় 100-এর কাছাকাছি বধ্যভূমি আছে, তো এই বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য আমরা জানি সরকার ইতিমধ্যে বিশাল একটি টাকা ব্যয় করেছে, এবং দুঃখজনক সত্য হচ্ছে এত ব্যয়ের পরেও আমি গত কয়েকদিন আগেও পত্রিকায় পড়লাম যে এটি সংরক্ষণ ঠিকভাবে হচ্ছে না, অনেক জায়গাতেই আপনার যে সৌধগুলো ভেঙে পড়ছে, তারপরে সেখানে গরু ছাগল চড়ছে, এরকম একটা চিত্র ছবিও দেখেছি আমি, তো এগুলো খুব দুঃখজনক। কারণ আমি যে একটু আগে আমরা বললাম যে নতুন প্রজন্মকে এইসব বিষয় জানাতে হবে, নতুন প্রজন্ম যদি এই বিষয়গুলো দেখে তাহলে তারা শ্রদ্ধা করাটা কিভাবে শিখবে, এটা খুব যৌক্তিক প্রশ্ন, এবং সেই জন্য এই বিষয়ে আসলে আমাদের সরকার বা প্রশাসনে আছেন তাদের উচিত সচেতন হওয়া, এবং খুব প্রপার উদ্যোগ গুলো নেওয়া, এবং একই সঙ্গে বলা দরকার যে যারা বুদ্ধিজীবী হত্যার সঙ্গে জড়িত ছিল পাকিস্তানের জেনারেল, তাদের বিচারের প্রশ্নে আমাদেরকে এখন থেকে বিশ্ব
জনমতকারী
তাদের বিষয়ে আমাদের এগিয়ে আসতে হবে, বিশ্ব জনমত তৈরি করতে হবে, এবং সেই উদ্যোগ মনে হয় অচিরেই শুরু হবে।
আমরা একটি গান শুনব এবং সেই গানের মধ্যে দিয়ে শেষ করব আজকের অনুষ্ঠান। আমি জানি এই অনুষ্ঠানের রেশ থেকে যাবে বহুক্ষণ আমাদের সবার মনে, আমরা যা আজকে শুনলাম সমুদ্রের গভীর, অতল গভীরের মতো যে নির্মম হত্যাকাণ্ড, এবং আমাদের প্রত্যেকের মনের গভীরতম, মনের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদ, সেই সমস্ত শহীদদের, এবং অবশ্যই জনাব মহিউদ্দিন হায়দার, তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সবাই খুব ভালো থাকবেন, আজকের এই দিনটি জানি শোকস্তব্ধ দিন, কিন্তু আবারও নতুন করে আমরা প্রাণ সঞ্চার হোক সবার মধ্যে, আমরা সবাই এগিয়ে চলি, এবং যেমন বললেন শহীদ ভাই যে এখনকার নতুন প্রজন্ম সেই সমস্ত এই ঘটনাগুলো জানুক, এবং যা যা পরবর্তী ক্ষেত্রে দরকার সেই সমস্তগুলো করুক, সেইভাবেই এগিয়ে চলব। সবাই খুব ভালো থাকবেন। ব্রিসবেন বাংলা রেডিওর তরফ থেকে আপনাদের সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা তিনজন, আমি স্বাগতা, সঙ্গে রয়েছে অবনী এবং শহীদ ভাই।
ধন্যবাদ।
নমস্কার, ধন্যবাদ, আদাব।